16 ফেব্রুয়ারি 2018 তর্জমান একাবির আর বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুমের জুমার পরের মজলিসে মাওলানা রিসওয়ান সাহেব কামালাত আশরাফিয়া থেকে পড়ে শোনান এবং হযরত ওয়ালা দামত বরকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা পেশ করেন।
আপনার কোন জামাত পড়ো? জালালাইন না জালালাইন জা দিয়া তো জাল দিয়া জালালাইন পরে জাল দিয়া জালারে বড় মুশকিল। কিতাবের নামও তো এখন কোন সময় খুললে কি দিয়া লেখা আছে? হ্যাঁ সেটাও হইতে পারে, বলো যে আপনার ভয়ে ভুলে গেছে আজই পেরেছেন। আজকেও নাকি কে আসছে বললো? হাজির শহীদুল ইসলাম সাহেবকে পাঁচ সাত জনে ওখানে পাহারা দেওয়া যে ঘুমায় নাকি? না, মোরাকাবা করা নিষেধ, এখানে চোখ খুলে বয়ান শোনা জরুরি। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে কি মোরাকাবা করতেন না চোখ খোলা রাখতেন? তো সেই সুন্নত জিন্দা করো সবাই মিলে। অনেকে মনে করে যে ভাই চোখ বন্ধ করে গভীর মনোযোগে শুনি, চোখও জরুরি, তোমার এদিকে তাকাও, তোমার চাহনির ফয়েজ চাই আমি। ফ্রি বসেন, আরামসে বসেন, না এখানে বসবেন হেলান দিয়ে। হ্যাঁ, তো আরামসে বসেন, এইভাবে পারবেন না, কমজোর হয়ে গেছে মাওলানা আবু তাহের। আল্লাহ সুস্থ করেন, সবল করেন, বীর পুরুষ বানায় দেন। চলো ভাই শুরু করো। আল্লাহ মাফ করেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। কামালাতে আশরাফিয়া থেকে পড়তেছি। فرمایا کہ کثرت قیل و قال کی جڑ ترفع ہے۔ حکیم الامت مجدد الملت حضرت مولانا شاہ اشرف علی تھانوی نور اللہ مرقدہ بولیں অধিক কথাবার্তা বলার মূল হলো নিজে উঁচু হয়ে বড় হয়ে থাকতে চাওয়া اور کثرت سوال یعنی مانگنا کی جڑ بے حیائی ہے এবং অধিক প্রশ্ন করা অধিক চাওয়া অর্থাৎ ভিক্ষা করা এর মূল হলো নির্লজ্জতা। আর কসরতে সওয়াল বেমানা জ্যাদা পুছনা ইয়ানি উলামা কো লা ইয়ানি সওয়ালাত সে দিক করনা উসকি উসকি আসল আমল কা ইরাদা না হোনা হে এবং অধিক প্রশ্ন করা অর্থাৎ উলামাদেরকে অনর্থক প্রশ্ন করে বিরক্ত করা এর আসল হলো আমল করার ইচ্ছা না করা, ইচ্ছা না থাকা। মতলব ইয়ে কে জ্যাদা চুঁয়ো চেরা ওহি করতা হে জিসকো কাম করনা নহি হোতা। উদ্দেশ্য হলো এই, বেশি কথা সেই বলে যার কাজ করার ইচ্ছা নাই, আমল করার ইচ্ছা নাই। আর ইজাআতে মাল ইয়ানি ইসরাফ কি আসল কিল্লতে শুকর।
অনেক মানুষ আছে যে আলেম ওলামাদের কাছে গেলে তাহলে হুজুর একটা মাইন্ড করবেন না, একটা প্রশ্ন করি, শুরু করতে থাকে, একটা বলতে বলা শেষ করার আগে আচ্ছা আরেকটা বিষয়, আরেকটা কথা, এই খামোখা আলোচনা ভদ্রতার পরিচয় না। এই প্রয়োজন হয় তো জিজ্ঞেস করো, আর না হয় এইভাবে মানুষকে জিজ্ঞেস করতে থাকার কি মানে? হ্যাঁ, আয়েশা জিজ্ঞেস করলো যে হুজুর একটা বিষয়, হযরত আদম আলাইহিস সালামের বয়স টোটাল কত ছিল এবং ওনার জন্ম তারিখ কি, বার্তা কি ছিল এবং মৃত্যু দিবস কি, এটা একটু জিজ্ঞেস করতে চাই। মনে হয় যে এটা না হলে উজুও ঠিক হবে না, নামাজও ঠিক হবে না। এই ধরনের প্রশ্ন করার কোনো মানে হয়? উজু গোসলের খবর নাই, আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার ধান্দা ব্যস্ত, কি সব কাণ্ড বিদ্যা! আর কোন আলেম কি সারা জাহানের লাখ লাখ কিতাব সবগুলোর হাফেজ? তুমি জিজ্ঞেস করলে তিনি সব বলতে হবেন, সবকিছু বলতে হবে কিসের? এটা কি কি চিন্তা তোমার? হ্যাঁ, প্রয়োজনীয় কথা আলোচনা করা চাই, হ্যাঁ না? হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, বুজুর্গানে দিনের মজলিসে যাও, প্রথম কান হো, কান খালি শুনো, জবান বনবা না, চুপ থাকো, শুনো, আগে শুনতে থাকো, শুনতে থাকো, এক জমানো অতিক্রম হয় তখন প্রয়োজনীয় বিষয় জিজ্ঞাসা করো, গিয়েই জিজ্ঞেস করতে নাই, গিয়ে আরম্ভ করে দেওয়া। এবং তিনি বলেন যে ছোট বাচ্চা জন্মের পরে খালি শুনে, বলে না, খালি শুনতে থাকে, শুনতে থাকে, শুনতে থাকে, দীর্ঘদিন যায় পরে এই বাচ্চা এমন বলা আরম্ভ করে যে বাবা মা কাউকে আর বলতেও দেয় না, কারণ তারা বসে বসে শুনতে বাধ্য হয়, সবারে থামায় দিয়ে নিজেই বলে, এতটা তার বলার তৌফিক হয়, এক জমানা শুনতে থাকার বরকতে না। এজন্য শুরুতেই গিয়া এই খালি জবান খুলতে থাকা আর বলতে থাকা, প্রশ্ন করতে থাকা ঠিক না, এটা এতে লাভের জায়গায় ক্ষতি হয়ে যায়। চলো, আরে জোরে বলো, শুকর গুজারির কমি, যারা মাল পাইলো তো শুকর করে না, এরাই শুকর গুজারি নেই, সেই রকম অপচয় করতে থাকে ধন সম্পদ যেখানে সেখানে। এক মেয়ে, একজনা ঢাকার একজনে মেয়ে একটা বিয়ে দিছে, তো 7 কোটি টাকা ব্যয় করছে, একটা মেয়ে বিয়ে দিছে 7 কোটি টাকা ব্যয় করছে। হ্যাঁ, কিসে খরচ করলো, কি করলো তো কি জানে, 7 কোটি টাকা। ওই লোক নিয়ে প্রথম তো তার ভাই আমাকে বলল, পরে সেই ইঞ্জিনিয়ার সাহেব নিজেই বললেন যে একটা মেয়ে আদরের বিয়ে দিছে 7 কোটি টাকা খরচ করে, কিসে 7 কোটি টাকা কি জানে। পরে যে ছেলের সঙ্গে বিয়ে দিছে, ছেলে থাকে বিদেশে, দুইজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে, পরে সম্পর্ক একদমই ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেল, আসছে বলে দোয়া করেন বা পরামর্শ দেন। তারপরে ছেলে বিদেশ থেকে আসছে, তো বিল্ডিং একটা শানদার ভাড়া করে দিছে, দুজন একসাথে থাক, তাতে হয়তো সম্পর্কের উন্নতি ঘটতে পারে। শুনলাম যে কিছুদিন পরে সম্পর্ক শেষ হয়ে গেছে, 7 কোটি টাকা ব্যয় করছে, কি মানে হলো এটার? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আযমান নিকাহে বারাকাতান আইসারুহু মাউনাতান বা মুউনাতান, যে সবচেয়ে বেশি বরকতময় ওই বিবাহ যার মধ্যে খরচ যত কম হয়, আইসারু মুনা মানে খরচ যত কম বরকত তত বেশি। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির নিকট ওনার এক শাগরেদ তালেবে ইলম দেখা করতে আসছে, ওনার খুব পছন্দ হয়েছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। পরে বললেন যে এই তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? ছেলে তো খুশিতে বাঘ বাগ যে হজর শেখুল হাদিস সাহেবের মেয়ে বিয়ে দিবেন, ভাই তো সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, মাওলানা ইউসুফ বিন নূর রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেমে দিন ছিলেন, কত বড় মহাদ্দেস ছিলেন। তো হযরত মাওলানা বিনুর রহমতুল্লাহ আলাইহির এক মেয়ে ছিল অন্ধ। তো হযরত বিনুরির এক সাগরেদ এক ছাত্র সবকে বুখারি শরীফ পড়ে। তো হযরত বললেন যে ছাত্রদের সামনে যে আমার একটা মেয়ে এরকম অন্ধ, কেউ যদি এরকম আগ্রহ করো তো আমার মেয়েটা বিয়ে দেব। যে ছেলেটা ওই জামাতের মধ্যে ওই আলেমদের মধ্যে সবচেয়ে অগ্রগামী, সবচেয়ে ভালো, বড় জাইয়েদ আলেম, উনি বললেন যে হযরত আমি বিয়ে করব। তো সেই মেয়েকে বিয়ে করছেন অন্ধ মেয়েকে। হ্যাঁ, আল্লাহ পাক সে আলেমকে বহুত বড় উঁচু মর্যাদা দান করছেন, বড় সম্মান, বড় মর্যাদা। উলামায়ে কেরাম যেই তাকে দেখতেন সকলেই তাকে অত্যন্ত সম্মান করতেন। হযরত বিনুরির জামাতা আর এইরকম মেয়েটাকে কি মহব্বতে আল্লাহর জন্য তিনি বিয়ে করছেন। হ্যাঁ, যাই হোক, হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমার মেয়ে আছে, তুমি বিয়ে করতে রাজি? ওই ছেলেটা বল যে আমি রাজি আছি। ওহো, তো প্রস্তুতি লাগে, প্রস্তুতি লাগে। কি প্রস্তুতি? আচ্ছা, এই বাসায় লোক পাঠাইছেন যে এই বাসায় দেখো তো ওর জামা সালোয়ার কামিজ কয় সেট আছে, তিন সেট না জানি পাঁচ সেটের কথা এরকম জানা গেছে যে তিন সেট আছে বা পাঁচ সেট আছে। তো বললেন যথেষ্ট, যথেষ্ট, ঠিক আছে, তুই আসো তোর বিয়ে পড়াই দি। মেয়ের সম্মতি নিয়ে পরে ওখানে বিয়ে পড়াই দিছেন। আজিব, কেসা সহজ সহজ মামলা। এখন তো মানে মানুষ এত ঝামেলা করে, বিশাল এই এত বড় একটা লিস্ট নিয়ে আসে, প্রায় আধা কিলো লম্বা। হ্যাঁ, যে এইটা পুরাটাই লাগবে, নাহলে বিয়ে মুশকিল। বড় আজব, বড় বহুত আজবের বিষয় এগুলো, কি জিনিস। হ্যাঁ, বিবাহ সহজ করা চাই এবং উভয় পক্ষের এই দিনই বুঝ থাকলে তখন এটা সহজ হয়। যখন এক পক্ষের মধ্যে দিনের বুঝ কম, আরেকের মধ্যে দিন আছে, অথবা উভয় পক্ষের দিনই বুঝ নাই, তখন এই সকল পেরেশানি পয়দা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের বুঝ এবং সুন্নতের আমলের তৌফিক দান করেন।
আমিন, আমিন, মাশাআল্লাহ। তো ইয়ে চার চিজে তো আমলে জাহিরি কে মর্তবে মে হুই, یعنی کثرت قیل و قال, کثرت سوال, بہر دو معنی و اضاعت مال। তো এই চারটি বিষয় তো বাহ্যিক আমলের ব্যাপারে হলো, অর্থাৎ অধিক কথাবার্তা বলা এবং অনেক প্রশ্ন করা ওলামাদের নিকটে, তাদেরকে বিরক্ত করা এবং ভিক্ষা করা এবং মাল নষ্ট করা। মজমুই ইলাজ উন জাহিরি আমাল কা ইয়ে হে কে হিম্মত করকে উন সবকো তরক করে। এর সামগ্রিক বা সমষ্টিগত চিকিৎসা হলো এই এই বাহ্যিক আমলগুলোর যে হিম্মত করে সবগুলোকে ত্যাগ করে দিবে।
সওয়াল করনা মানে যে চাওয়া। হ্যাঁ, তিরমিজি শরীফে হাদিস আছে, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে ব্যক্তি মানুষের কাছে চায় চায় না, এই এক হলো ভিক্ষুক বেচারা, তার অভাবের কারণে সে মানুষের কাছে চায়। আর একটা হলো চাওয়ার এমনি লজ্জাহীন নির্লজ্জ মানুষ, একটা কিছু চায় খালি। তো সে কাল কেয়ামতে এই মানুষটা যখন হাসরের ময়দানে আসবে, তার চেহারা হবে শুধু হাড্ডি, কোনো গোস্ত থাকবে না। ওয়াজহু আজমুন লাইসা আলাইহি লাহমুন, তার চেহারা হবে একদম হাড্ডি যার উপরে কোনো গোস্ত থাকবে না। মানুষের সামনে এইভাবে সে অবদস্ত হবে, অপমানিত হবে কিয়ামতের ময়দানে। শুনতেছেন প্রিয় ভাইরা? এজন্য মানুষের কাছে এইভাবে হাত পাতা চাওয়া খুবই অন্যায় কাজ। সাহাবায়ে কেরাম এই বিষয় থেকে কঠোরভাবে পরহেজ করতেন, দরকার হলো মানে ভয়ের চোটে চাইতেন না। এক সাহাবি উটের পিঠে হাত থেকে লাঠিটা পড়ে গেছে, তো নামলেন, পরে ওটা তুললেন, আবার উটের পিঠে উঠলেন। যেখানে পড়ে গেছিল লাঠিটা, তো সেখানে লোকজন ছিল আরো, তো ওনারা বললেন যে হযরত কষ্ট করার নামার কি দরকার ছিল, আপনি আমাদেরকে একটু বললে হইতো, আমরা আপনাকে দিয়ে দিতাম তুলে। বললেন যে না, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যে বলছেন না যে কারো কাছে চাওয়া সেটা এমনটা দর্শনীয়, এতটা বিপজ্জনক, সেই ভয়ে আমি এইটুকুও চাইতে সাহস করিনি। অথচ এটা তো কোনো ভিক্ষা চাওয়া না, এমনটা সাহাবাদের ইমানের রং, দিনের রং। শুনতেছেন ভাইয়েরা, এই জন্য সাহাবায়ে কেরামের আমল অতুলনীয়, সাহাবায়ে কেরামের তাকওয়া অতুলনীয়, আজিম ধরনের। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু এমন মুজাহাদা করছেন যেটা একদম বিরল, অন্যান্য সাহাবাদের থেকেও ভিন্নতর মুজাহাদা ছিল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজব এক জিন্দেগী ছিল এই মানুষদের, মানে আল্লাহর জন্য, আখেরাতের জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ বাণী বা দিক নির্দেশনার উপরে অক্ষরে অক্ষরে আমলের নেশার কারণে এমন এক আজব জিন্দগি, এমন কষ্টকর জিন্দগি এক এক সাহাবি অবলম্বন করতেন। আমার আখেরাতের জিন্দগির সুখ যথেষ্ট, এখানে দরকার নেই। কি অবস্থা ছিল সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, সে এক সফর করে আসলাম কোনো এক জিলা থেকে, গতকাল আসলাম না, ওখানে এক পীর সাহেব বেচারা আসছেন, পীর সাহেব, তো ওনার তিন ছেলে, ওই তিন ছেলেকে আগে পাঠাইছেন আমার কাছে, যা শিক্ষিত, তিনও ছেলে জেনারেল এন্ড শিক্ষিত, উচ্চ শিক্ষিত, বলছেন যে তোমরা গিয়া ওনার কাছে বায়াত হও। পরে উনি গত পরশুদিন আসছেন আমার কাছে, ওই বড় ছেলেকে নিয়ে, ইঞ্জিনিয়ার, তো বললেন যে আমি এক পীরের কাছে বায়াত হয়েছিলাম, উনি খেলাপত দিছেন, তো পরে আমাকে একদিন বললেন যে বাবা আমি তো একদমই বেশি বুড়া হয়ে গেছি, নাতি কি দেখে যেতে পারবো না, নাতি টাতি দেখবো না, মানে তুমি বায়াত করো। বলো যে ওনার পীড়াপিড়িতে পরে আমি বায়াত করা শুরু করলাম। এই জেনারেল শিক্ষিত লোক আরও এরকম নেশা করে এই ধরনের নানান লোক, উনি যেভাবে বললেন তারা বায়াত হয়েছে, তাদেরকে জিকির আজকার বাতলায় নামাজ পড়তে বলে, ভালো ঠিক আছে। পরে বলে যে আমি জানতে পারলাম যে আমার পীরের কোনো পীর নেই, তারই কোনো মুরব্বী নেই, তো খোঁজ নিলাম, পরে দেখলাম উনি স্বীকার করলেন যে হ্যাঁ আমার তো, আমি তো কারো কাছে এরকম বায়াত হইনি, আমি খেলা হতো পাইনি। তো উনি পেরেশান হলেন যে নিজেই খলিফা না তো কিসের খেলাফত দিল। পরে আবার আরেক জায়গায় গেছে, অন্য এক জায়গায় গিয়ে বায়াত হয়েছে, গিয়ে ওনারা জিজ্ঞেস করছে আপনার আছে এরকম মুরব্বী সিলসিলা, ঠিক আছে, তো উনি আবার কি কি জানি বলছেন, যে অনেকগুলি নাম বলছেন, আজিব আজিব ধরনের কি কি জানি শুনাইছে, ওই লোক বুঝাও মুশকিল এগুলো। পরে বলছে যে হ্যাঁ এরকম, তো এই বেচারা ইংরেজি শিক্ষিত লোক, তো বলছে ঠিক আছে, পরে ওখানে বায়াত হয়েছে, উনি আবার খেলাফত দিয়ে দিয়েছেন, বায়াত হলি খেলাফত। বলেন যে পরে আমি আসলাম, কিছুদিন পরে উনি আমার কাছে ফোন করলেন, বললেন যে বাবা তোমার প্রত্যেক মুরিদ থেকে 100 টাকা করে লো, আর তুমি নিজেও কিছু মিলাই দিয়া টাকাগুলি আমার জন্য পাঠায়। আল্লাহ কি পেরেশান। পরে উনি আমাকে বললেন যে আমি খুব পেরেশান হলাম যে কেমন পীর ধরলাম, পীর আমার কাছে পয়সা চায়, তা আবার মুরিদদের থেকে চান্দা উঠে জমা করতে বলে, পরে ওনার জন্য পাঠাইতে বলে। আমার মন খারাপ হলো যে কোন জায়গায় গেলাম, তো এরপরে এখন আমি সিদ্ধান্ত নিছি যে আপনার কাছে বায়াত হব, কেন আমার মুরিদদের কি হবে, মুরিদ যেগুলো করছে সেগুলোর কি হবে। তা আমি বললাম যে আপনি আমার কাছে বায়াত হতে চান, তা আমার সঙ্গে প্রথম সাক্ষাৎ, আপনি আমার আমার ব্যাপারে কি জানেন, কোনো কাছে হওয়া দেখা জানা? বলে না, আপনার 6-7টা বয়ান আমার মোবাইলে আছে, এগুলো আমি শুনছি, তো সেই থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার কাছে বায়াত হবো। এবং আরো লোকদের কাছে কারো কাছে কিছু শুনছে। তো আমি বললাম যে বায়াত হওয়া সিরিফ আল্লাহর জন্য হওয়া চাই, আল্লাহর সাথে আল্লাহকে পাইতে চাই, আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, দুনিয়ার জন্য না হয়। আর আপনি বললেন আমার মুরিদদের কি হবে, তা আপনি নিজে এখন চিন্তা করা উচিত, আমার তো আখেরাত সামলানো দরকার। আপনি নিজে আগে তো নিজেকে ঠিক করা জরুরি, ফের মুরিদদের চিন্তা, এখন আপনি নিজে আগে সঠিক পথে আসেন, এটা হলো পয়লা কাজ। আর যদি আপনি আল্লাহর জন্য সম্পর্ক করেন তো আপনি ওদেরকে বলে দিলেন বাবা আমি তো ঠিক জায়গায় ছিলাম না, তো এখন সহি পথের সন্ধান পাইছি, চলো তোমরাও সেখানে গিয়ে বায়াত হও, তাদেরকে তাই বলে দেবেন, বস খতম মুআমালা। হ্যাঁ, একজনকে ইজাজত দেওয়া, খেলাফত দেওয়া, তার যোগ্যতা কতটুকু তৈরি হলো দেখা তো দরকার। আমি বলে দিলাম, আমি বলে দিলাম যে হ্যাঁ ঠিক আছে আপনারা খেলাফত দিয়ে দিলাম, খেলাফত কোন পান্তাপাতের নাস্তা। হ্যাঁ, যাই হোক, পরে ওই লোক মাশাআল্লাহ দেখলাম যে তার মধ্যে এতটা তলবে হক সত্যানু সন্দিচ্ছা যে উনি বললেন যে না আমি বায়াত হব। আমি তাড়াহুড়া করিনি, আমি বলছি আপনি দেখেন আপনি সিদ্ধান্ত নেন সঠিকভাবে। পরে কিছুক্ষণ পর বললেন যে আমি বায়াত, আমি আসছি বায়াত হওয়ার জন্য, আমার বায়াত করেন, বায়াত করলাম। পরে বললেন আগের আগের পীর কি কি আমল বাদ পাইছেন এগুলি শুনাইলেন। পরে বললেন যে এখন আপনি যেভাবে বলেন সেভাবে আমি করব ইনশাআল্লাহ। এটা হলো পরশু দিনের কথা। গতকাল আমি ওখান থেকে আসতেছিলাম, তো রওনা হব, ঠিক ওর একটু আগে আবার আসছেন উনি ওই বড় ছেলেকে নিয়ে, বললেন যে আমার আমল কি দিবেন আমাকে, আমল বাতলাই দেন। খুশি হলাম যে মানে তার মধ্যে প্রেরণা আছে সহি রাস্তায় চলার, হক পাওয়ার তার প্রেরণা আছে। আল্লাহ পাক কবুল করেন। শুনতে শুন বন্ধুরা, হ্যাঁ, তো ওনাকে বললাম যে আমি আপনাকে সুন্দরভাবে এই কি কি আমল করবেন, কি কি কিতাব পড়বেন আমি লিখে আপনার মোবাইলে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। অ্যান্ড্রয়েড মোবাইল আছে ওনার। তো এসা পীর যে সোর্স অফ ইনকাম বানাইছে পীরি মুরিদিকে, এটা মূর্খতা, এটা দিন না, এটা বদ্দিনী, এখানে দিন নেই, সম্পূর্ণ দুনিয়াই দুনিয়া। হ্যাঁ, পীর মুরিদি কোনো সোর্স অফ ইনকাম? আরে ভাই, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরাই এই সিলসিলাগুলোকে বদনাম করে ফেলছে, সোর্স অফ ইনকাম। হ্যাঁ, পীর মুরিদি সেখানে গান বাদ্য, পীর মুরিদি সেখানে নারী পুরুষ একসাথে বসা, একসাথে জিকির করা, একসাথে বসে গান গাওয়া, কি অবস্থা হয়ে গেছে! ইসলামকে আল্লাহর দিনকে খেল তামাশা বানায় ফেলছে, কি হাসর হবে এই জালেমদের, একটু চিন্তাও করে না তারা। হ্যাঁ, এসব জায়গা যে সেদিন গেলাম কেরানীগঞ্জে, আমাদের মাহফিল তার কাছে আরেকটা মাহফিলের আওয়াজ, মাইকের আওয়াজ আসতেছে খুব জোরে জোরে, ওইখানে প্রথম কিছু জিকির আজকার করছে তারা। হ্যাঁ, পরে ওয়াজও হয়েছে কতক্ষণ, এরপরে এই গান আর বাদ্য ধুম সে শুরু হয়েছে, আর তাকে সে মেয়ে লোক গান গায়, পুরুষরা ইসলাম জিন্দা করার জন্য জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য সে মেয়ে লোকের গান শুনে, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি জাহালত, কি মূর্খতা, কি ভয়ঙ্কর গুমরাহির অন্ধকারে নেমে উজ্জ্বিত এই মানুষগুলো। আল্লাহ পাক এদেরকে হেদায়েতের পথে আসার জন্য কবুল করেন, তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় এরকম মেয়ে লোক পুরুষদেরকে নিয়ে পরে এরকম গান বাদ্য করছিলেন, এরকম কোন হাদিস আছে? কোন কোরআন শরীফ হাদিস শরীফ কোন জায়গাতে আছে? হ্যাঁ, বড় মানে কঠিন অবস্থা এই মানুষদের, শুধু পেটের ধান্দার কিচ্ছু না, ওখানে সিরে পেটের ধান্দা, এই তামাশা করে গান গায়া, গান শোনায়া, বাদ্য বাজায়া, ওয়াজ করে, এসব ওখানে প্রত্যেকটা বিষয় হলো সোর্স অফ ইনকাম। আগে থেকে চাঁদা রাদা করে রেডি রাখে, ভাগ বটার করে নিয়ে যায়, এখানে শুধুই দুনিয়া, এখানে দিন নাই। আল্লাহ তাআলা এই নষ্টামিয়ার গুমরাহি থেকে মুসলমানদেরকে হেফাজত করেন। চলো ভাই,
اور باطنی چار چیزیں جو ان چار ظاہری اعمال کی اصل تھیں، یعنی ترفع، بے حیائی، عمل کا ارادہ نہ ہونا اور قلت شکر، ان کا مجموعی علاج ایک ذکر اللہ ہے، ایبن এই চারটি জাহিরি আমলের মূল যে অন্তরের চারটি আমল ছিল, অর্থাৎ নিজে উঁচু হয়ে বড় হয়ে থাকতে চাওয়া, নির্লজ্জতা, আমলের ইচ্ছা না থাকা এবং শুকুর গুজারির কমি, এই চারটির একত্রিতে এই চারটির চিকিৎসা হলো এই আল্লাহর জিকির করা। জিকির সে মেরি মুরাদ জবানি জিকির নেই বলকে কলবি হে। জিকিরের দ্বারা আমার উদ্দেশ্য মৌখিক জিকির নয় বরং অন্তরের জিকির, যো মারকাজ হে জিকির লিসানি কা, যা মৌখিক জিকিরের কেন্দ্র। মতলব ইয়ে কে জিকির কি ইতনি কসরত কি যাবে কে ও কলবে রচ যাবে, অর্থাৎ উদ্দেশ্য হলো এই জিকির এত বেশি পরিমাণে করবে যে অন্তরের মধ্যে সেটা বসে যায়। জব জিকির কলব মে রচ জাতা হে তো মাসি দূর হট জাতে হে, যখন অন্তরের মধ্যে জিকির বসে যায় তখন গুনা অন্তর থেকে দূরে সরে যায়। আর দূসরি চিজ ইয়ে কে হর কাম কা আঞ্জাম সোচা করো, কলব কি ইসলাহ উসসে বহুত হতি হে। আর দ্বিতীয় বিষয় হলো এই যে প্রতিটি কাজের পরিণাম চিন্তা করবে, অন্তরের ইসলাহ এবং সংশোধন এর দ্বারা অনেক বেশি হয়। আগর উসকা পুরা ইলতেজাম কর লিয়া যাবে তো না কিলো কাল রহে, কিউকে খেয়াল হোগা কি উসকা নতিজা ক্যা হে, কম সে কম লায়ানি তো জরুর হে। যদি এর পুরো গুরুত্ব সহকারে করা হয় তাহলে অধিক কথাবার্তা বলার অভ্যাস থাকবে না, কারণ কথাবার্তা বলার সময় এই চিন্তা হবে, খেয়াল হবে যে এর ফলাফল কি। কমপক্ষে এতটুকু তো যে অবশ্যই যে এটা অনর্থক তো নিশ্চয়ই। আর না কাসরাতে সওয়াল রহেগি বাহার দো মানা, এবং অধিক সওয়াল করা এবং অধিক চাওয়া ভিক্ষা করা এটাও থাকবে না, কিউকে মাংনে কা আঞ্জাম খেয়াল মে আয়েগা কে জিল্লত হে জো তবান ওয়াশারান দুনু তরহ মজমুম হে, কারণ চাওয়া এবং বেশি প্রশ্ন করা এর পরিণাম এই খেয়ালে আসবে, চিন্তা আসবে যে এর কারণে অপদস্থতা লাঞ্ছতা হবে, যা লাঞ্ছনা হবে যা স্বাভাবিক তবিয়তগতভাবে এবং শরীয়তেও উভয় দিক থেকেও নিন্দনীয়। আর বেজা সওয়ালাত কা আঞ্জাম ইয়ে খেয়াল মে আয়েগা কি আহলুল্লাহ কো তকলিফ দেনা আর আমল কা কষ্ট না করনা বেহুদা বাত হে, এবং অনর্থক প্রশ্ন করার পরিণাম এই খেয়ালে আসবে, চিন্তায় আসবে যে আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়া এবং আমলের ইচ্ছা না করা অনর্থক কাজ।
আরে ভাই, এই পিছনে বাইরে কত ভাইরা দাঁড়ায় আছেন, একটু কষ্ট করে আগাও তো ভাই, এই সামনেওয়ালারা জলদি আগাও, পিছনে সামনের দিকে আগাও, পিছনে জায়গা বানাও, পিছনে অনেক মানুষ কষ্ট করে দাঁড়ায় আছে। এই নুরুল হুদা কোথায় গেল, ওই যে পাগড়ি বাঁধে ওখানে দাঁড়ায় ছিল, এত দেরি করে আসো যে শেষে পাগড়ি বাঁধে রোদের মধ্যে দাঁড়ায় থাকো। মাশাআল্লাহ, একটু আগে আগে বসো যাতে পিছনের সাথীরা বসতে পারে। ওহো, অনেক মানুষ ওখানে কষ্ট করে দাঁড়ায়ছিল। আল্লাহ পাক সকলকে অনেক জাজায় খায়ের দেন, অনেক অনেক নূর দান করেন। বাসের আলীকেও দেখলাম অনেকদিন পরে, মাশাআল্লাহ। বেশি বেশি আসো তো স্বাস্থ্য ভালো হবে। আমাদের এখানে দেখা গেছে খানকায় যারাই আসে কালা মানুষগুলো ফর্সা হয়ে গেছে, মরা মানুষগুলো জেতা হয়ে গেছে। হ্যাঁ, যেগুলো মরা মরা ছিল দেখা গেল যে তাজা তাজা হয়ে গেছে। আর যে সকল চামড়া শুকিয়ে গেছে মানুষ পছন্দ করে না, এত সজীব হয়েছে যে চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব আসতে শুরু করছে। হ্যাঁ, এই জন্য আসা যাওয়া ঠিক রাখো। রুহ যখন তাজা হয় তো দেহ তাজা হইতে থাকে, মাশাআল্লাহ। হাফজিজুর রহমতুল্লাহ বয়স যখন 80 বেশি, তখনও দেখতাম যে বৃদ্ধ মানুষটা কিরকম তাজা, রুহের নূরের কারণে, রুহের নূরের প্রাবল্যের কারণে বৃদ্ধ মানুষটাকেও তাজা তাজা মনে হইত, বহু তাজা মনে হইত, তাই না? চলো ভাই, কে বা তুমি জলদি করো, জোরে বলো, এটা তো শোনাও জানার, জলদি। যারা বায়াত হইতে চাইছো এখানে বসো, এখন মুসাফার ভিড় না করো, জলদি জলদি। তোমাদের কোথায় আছে? হ্যাঁ, যারা বায়াত হবা তারা সামনে বসো। হ্যাঁ বস, ইনশা কেসে আসছিল আজকে বলি। আরে ভাই দুইটা একসাথে ধরছে কেন? একটা একটা ধরো, একটা নেও, একটা তুমি একটা ধরো আর একটা ওইদিকে দাও। হ্যাঁ এই কিতাব আনছো ভাই? হ্যাঁ আরে কিতাব আনছো দেওয়ার জন্য? কোথায় গেছে লোকজন? হ্যাঁ যারা বায়াত হইবা তারা বসে যাও এবং এই রুমাল ধরো মজবুত ভাবে। নাজির তোমার কি জানি সংবাদ বলছিল না? হ্যাঁ কইছে। আরে ভাই কাছে নিয়ে আসো, আমার সাথে খানা খাও না? হ্যাঁ আগে আগে কাছে নিয়ে আসো, পরে না হয় ভিড়ের মধ্যে জায়গায় যদি না পাইল। খুতবা আরবি খুতবা পড়ে শুনো ভাই, ফের বাংলায় বলি তো আমার সঙ্গে সঙ্গে বলো। আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. بولنا يا الله أنا توبة كرتسي কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, তমাম ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, কুসম্পর্ক থেকে, হিংসা থেকে, গীবত জুলুম থেকে, আল্লাহ আমি ওয়াদা করতেছি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব, জাকাত ফরজ হলে জাকাত দিব, হজ ফরজ হলে হজ করব, সর্ব জায়গাতে সর্ব হালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব। জিন্দেগি সুন্নত শরীয়ত মোতাবেক চালানোর ফিকির করব। হে আল্লাহ আমি বায়াত হইতেছি চার তরিকাতে, সিলসিলায় চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সুহরওয়ার্দিয়াতে। আল্লাহ চার সিলসিলার তমাম আউলিয়া কেরাম ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া ইকরামের সঙ্গ নসিব করে দিয়েন। যারা আজকে নতুন বায়াত হয়েছেন তারা কিছুক্ষণের জন্য এখানে বসেন, মাওলানা রফিক সাহেব আপনাদেরকে জিকির এবং আমল শুনিয়ে দিবেন। আর যে কিতাব আছে ছোট, সে একটা ওই যে নিয়ে আসছে এটা দিয়ে দিবেন, যে কি কি আমল করবেন, জিকির করবেন, কি জিকির করবেন, সকাল সন্ধ্যায় কি আমল করবেন, ওইগুলো সংক্ষেপে ওই কিতাবের মধ্যে লেখা আছে না। এই কিতাবটাও নিয়ে যান। আর ছোট্ট আরেকটা কিতাব আছে আমাদের খানটাতে পাওয়া যায়, খাজায়েনে কোরআন ও হাদিস, ওই কিতাবটাও নিয়ে গেলে ভালো হবে, সুবিধা হবে আমল করার জন্য। আল্লাহ পাক তৌফিক দান কবুল করেন। এক তো মাওলানা জিকির এবং আমল শোনাবেন, আর ওই কিতাব দিবেন, আর একটা ফর্ম আছে না সেটা আনছো না, ওটা তো আপনাদের নাম ঠিকানা এগুলো লিখে দিবেন। এই তিনটা কাজ সহজে সংক্ষেপে এখানে করেন, ফের খানকাতে আসে খাওয়া দাওয়া করেন।